আজকের বিষয়বস্তু এখানে নির্ধারিত আছে। বক্তব্য বিষয় অহিংসা ও প্রেম, এই বিষয়ে বলবার জন্য এখানকার পোষকগণ নির্ধারণ করেছে। অহিংসা ও প্রেম, প্রথমে বলছেন অহিংসা। এখানে একটা বিষয় দেখা হয়েছে, আপনারা চিন্তা করবেন, হিংসা করা যায়, হিংসা করে কিছু ঐশ্বর্য পাওয়া যায়, সব দেয়, কিন্তু পরে কি অবস্থা, দুরবস্থা হয়, সব কিছু নষ্ট হয়ে যায়। এখানে তাই বলছেন, এখানে সাবধান। এখন মহারাজ সুরত রাজা, সুরত রাজা ছিলেন মহারাজ, মহারাজ তিনি দেবীর কাছে দেবী পূজা করতেন, আর সেখানে তিনি লক্ষ ছাগ বলি দিয়ে রাজৈশ্বর্য লাভ করলেন। লক্ষ ছাগ বলি দিয়ে খুব ভালো কাজ করলেন, রাজৈশ্বর্য লাভ করলেন, সবার ঐশ্বর্য কারণ নাই, এরকমভাবে ঐশ্বর্য লাভ করলেন। এখন সেখানে বলছেন এটা, কিন্তু আমি এটা বল, কিন্তু রাজার মৃত্যুর পর মহারাজ সুরত 100,000 ছাগ তাহাকে বলি দিতে উঠল। 100,000 ছাগ আলাদা করে তিনি সকলের বলি দিয়েছিলেন। কোথায় গেল তার ভর সমস্ত 100,000 ছাগ? আমরাও দেখি এইসব বলি শুনি দেয়, হিংসাটা আমরা করি, তার ফল তো সাংঘাতিক হয়। এটা আপনারা খুব সবসময় সাবধান থাকবেন। একটা ছাগকে বলে দিলাম, তখন এমন হবে আরেকজন সেই ছাগটা বলি, যদি আমি 600,000 ছাগ বলি দেই, 600,000 ছাগ আর বেতাকে কাটবে, 600,000 ছাগ এক একবার আলাদা আলাদা করে করছে, কিন্তু ফলটা এরকম ভয়ঙ্কর। আমরা এখানে অনেক কিছু হিংসা করে থাকি দুনিয়াতে, তার ফল তো সাংঘাতিক। এই জন্য সাবধানে চলবেন, আমার পক্ষেও এটা খুব দরকার। দেবী নিকটে প্রার্থনা করেন, দেবীর নিকটে প্রার্থনা করেন, কেন তাহাকে রক্ষার জন্য, দেবীর নিকট প্রার্থনা করতেন রক্ষার জন্য, কেন যখন তার মৃত্যুর সময় এসেছে, সব রাজশীল লাভের পর দেবী বললেন রাজাকে, তিনি বললেন তাকে রক্ষা করতে দেবীর কাছে। দেবী কি বললেন, রাজাকে তিনি কি করিয়া রক্ষা করিবেন, রাধাকে তিনি কি করে রক্ষা করবেন? তুমি লক্ষ্য থাক বলি দিয়াছ, তাহারাও লক্ষ্য থাক, আমাকে পৃথক ভাবে বলি দিতে দিবে, তাহারাও লক্ষ্য ভাবে আমাকে পৃথক ভাবে বলি দিবে, যাদের বলা হয়েছে তারা আমাকে পৃথক ভাবে বলি দিবে। ইহা শুনিয়া ভীত হইয়া মা মা করিয়া চিৎকার করিয়া তাহাকে রক্ষা করিবার জন্য প্রার্থনা করলেন, আপনি আমাকে রক্ষা করুন, রক্ষা করুন, সারা দুনিয়াতে হচ্ছে না, দেখছি একটা তাহাকে বলে দিলাম, আর আমরা এসব দেখি, কিন্তু যে বলি দিলাম সেই থাকটা আবার কালক্রমে আসবে, এসে সেও বলি দিবে। সুতরাং যদি রক্ষ থাকবে, যদি রক্ষ আসবে তাকে আমাকে কাটতে, ফলটা কি লাভ হলো? যদি এতে হিংসা করবে না, হিংসা ষট্প্রয়াস হবে, ষট্প্রয়াস সাবধান থাকবে। বলেছেন তুমি লক্ষ্য থাক বলি দিয়েছ, তাহারাও লক্ষ্য থাক তোমাকে পৃথক ভাবে বলি দিবে। উনি নিজেই বলছেন দেবী। ইহা শুনিয়া ভীত হইয়া মা মা করে চিৎকার করিয়া তাকে রক্ষা করবার জন্য প্রার্থনা করলেন, আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা। দেবী খুব কান্থে এসেছেন, তুমি অনেক কিছু করেছে আগে। দেবী তখন বললেন সুরত রাজাকে, তুমি আমার লক্ষ্য থাক, সন্তানগণকে আমার যে লক্ষ্য থাক সন্তানগণকে বলি দিয়াছ, তাহারাও তোমাকে বলি দিবে, আমি কি করব? বাবা, হ্যাঁ, যারা এসব করে থাকেন তারা চিন্তা করবেন। উহা শুনিয়া সুরত রাজা ভীষণ ভাবে দেবী নিকটে ক্রন্দন করিতে থাকেন, লক্ষ্যবার বলি হইতে রক্ষার জন্য। তার সে কান্দা দেখে তাহার ভীষণ ক্রন্দনে দেবী তখন বলিলেন, তিনি একমাত্র করিতে পারেন একটি ছাগ ব্যতীত, তুমি অন্য লক্ষ্য থাক বলি দিতে, বলি হইতে রক্ষা হইবে, আর যদি লক্ষ্য থাকে তার থেকে তুমি রক্ষিত হতে পারবে, আর একটা থাক তোমাকে বলি দিবে, আর বাকি তুমি রক্ষা। এই কথা শুনে সুব্রত রাজা উপায়ন্তর না দেখে একবার তো যাই হোক তার শিকার, সাংঘাতিক দেখো জিনিসটা, এই উদাহরণটা আছে সেখানে শাস্ত্রের মধ্যে রয়েছে লেখা। আবার এখানে মহারাজ ভরত সংসারে স্ত্রী পুত্র কন্যা সকলকে পরিত্যাগ করে নিবিড় জঙ্গলে জগৎ ভগবত 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 উপাসনার আমার ওই তোকে বন্ধু মাঝে কিছু কিছু ঝাপটা হয়, এই জন্য একটু চিন্তা করি। ভগবত উপাসনার জন্য গেলে কিন্তু গেলেন, কিন্তু দৈববশত ভগবত উপাসনার জন্য গেলেন, গিয়ে কি হলো, একদিন মহারাজ ভরত মহানদীতে স্নানাদি নিত্যকৃত্য সব সমাপন করে এমন সময়ে দেখতে পাইল একটা গর্ভবতী পিপাসার্থ হরিণী জল পান করার পান করবে অকস্মাৎ সিংহের গর্জন। সেখানে কিন্তু এই যে মহারাজ সাধারণ মহারাজ নন, সিংহের গর্জনে তাকে ভয় দিতে পারল, এরকম কিনা মহাশক্তিশালী জঙ্গলের মধ্যে সেখানে আছেন মহাশক্তিশালী, ভয় পান না তিনি। সেখানে আছেন, দেখলেন বিভাসার্থ হরিণী জল পান কালে অকস্মাৎ সিংহের গর্জনে ভীত হয়ে লাভ দিল, লাভ প্রদান করল, নদীর ওপারে নদীর অপর পারে সেখানে গিয়ে পড়ল। কিন্তু তার ভিতরে তার বার্তা ছিল, একটা বার্তা ছিল, সেই বার্তাটা তার পেট থেকে বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে ওই ঝর্ণা একটা আছে তার মধ্যে পড়ে গেল, আর এ উপরে পড়ে ছটফট করতে করতে মরে গেল। এটা দেখলেন তিনি, তিনি এসছেন ভজন করতে সব উত্তরকন্যা সব বাদ দিয়ে, দেখলেন যে একটা বাচ্চা এরকম ভাবে, তখন দয়া হলো, কী করি এখন, তখন তাকে উঠালো, উঠে নিজের কাছে রাখল, তার মা তো মরেই গেল এখন কী করবে, শিশুটাকে তো রক্ষা করতে হবে, সুন্দর বাচ্চা শিশু তাকে রক্ষা করতে হবে, গর্ভপাত হেতু হরিণ শিশুটি জলে পতিত হল, হরিণী প্রাণ ত্যাগ করল, হরিণ শিশুটি স্বজন বিরহিত হইয়া হরিণ শিশুটি স্রোতের মধ্যে ভাসছে, একটু বাদই মারা যাবে, দেখতে পেল রাজা, দেখে তার দয়া হল, মৃগ শিশুটাকে স্রোত হতে উঠাল, এটা একটা ভালো দেখা যাচ্ছে, কিন্তু কী হলো উঠালো, নিজাশ্রমে তার নিয়ে গেল তাকে, কী করে তাকে রক্ষা করে বাচ্চা ছেলে বাচ্চা, তিনি তখন হরিণী শিশুটিকে অত্যন্ত প্রীতির সহিত লালন পালন করিতে লাগেন, প্রীতিটা এসে গেল লালন পালন করতে পারতা, এইভাবে হরিণ শিশুর প্রতি অধিক অভিনিবেশ হেতু নিত্য সমস্ত কর্ম সব অন্যান্য জায়গায় গিয়ে তাদের কাছ থেকে নিয়ে আসেন, খাবার টাবার নিয়ে আসেন, সমস্ত ধর্মাচরণ হইতে ভ্রষ্ট হয়ে যাবে, তুই ধর্মাচরণ হইতে ভ্রষ্ট হবে। এরকম ওই হরিণ শিশুর প্রতি আসক্ত হয়ে, এটাও একটা বন্ধন, আসক্তি হলো। এটা বলছেন জগতের লোকের প্রতি কোনো শিল্পতির প্রতি যদি আসক্তি হয় সেটা একটা বন্ধন, বন্ধনের কারণ। মহারাজ ভরত স্নান আহার চলাফেরা শয়ন উপবেশন প্রতিটি কার্যই হরিণ শিশুর চিন্তা করিতে করিতে তাহার প্রতি আসক্ত হইয়া পড়ে, চিন্তা করতে করতে হয়ে যায়। সংসারে তো এরকম চিন্তা করতে করতে আসক্তি হয়ে যায়, হয়ে যায়। চিন্তা করতে করতে চলে গেল, হয়তো সন্ন্যাস নিয়ে এসব ভগবানের পূজা করল, কিন্তু চিন্তা করতে করতে চলে গেল, গিয়ে সেখানে পরে বাস খতম, এইটাও খতম, খতম হয়ে যায়। এটা খুব সাবধান, এটা আমরা দেখতে পাই তো অনেক সময়, সাবধান সাবধান, খুব জোরে বলতে সাবধান সাবধান। এটা দেখবে, চিন্তা করবে, আসক্ত হইয়া পড়িল। তিনি হরির আরাধনার জন্য দুস্তাজ্য সংসার ত্যাগ করিয়া বনে আসিয়াছিলেন। সংসার পিতা স্ত্রী সন্তানিতে সব ছেড়ে চলে আসছে, আবার এমনি আসক্তি হয়ে গেল, সব কিছু ছেড়ে তো চলে আসছে। কিন্তু হরিণ শিশুর প্রতি আসক্তি তাহাকে যোগভ্রষ্ট করিয়া আসেন। হঠাৎ একদিন তিনি মৃগটিকে দেখিতে না পাইয়া শোকগ্রস্ত হইয়া মৃগচিন্তায় নিমগ্ন অবস্থায় তার মৃত্যু হইল। মৃত্যুকালে তাহার চিত্ত মৃগেতে অভিনিবিষ্ট ছিল। কি হলো? এই জন্য মনুষ্য দেহ পরিত্যাগ, পরিত্যাগের পর তাহার মৃগদেহ প্রাপ্তি হল। এইরকম যদি আমরা আসক্তি হই, আমাদের মৃগদেহ অন্য দেহ লাভ হবে, এইরকম সাংঘাতিক অবস্থা। মহারাজ ভরতের দেহান্তর প্রাপ্তি ঘটিলে, ঘটিলেও তাহার পূর্বজন্ম স্মৃতি বিনষ্ট হয় নাই। এটা স্মৃতি তাটা ছিল, সেখানে গিয়ে তিনি হলেন হরিণ, কিন্তু সকলের কাছে থাকলেন না। তিনি কোথায় গেলেন? শুদ্ধ ভক্তের কাছে, শুদ্ধ ভক্তের কাছে গিয়ে থাকলেন। তারা দেখলেন একটা হরিণ, তারা সকলে আদর করতেন। সাধুর কাছে গিয়ে পৌঁছলেন, সাধুরা যা যদি কেউ তার সামনে যায় তাকে রক্ষা করলেন, সাধুর কাছে বললেন, অন্য সব ছেড়ে দিলেন। প্রকৃত সাধু শুদ্ধ ভক্ত এটা হওয়া যায়। সাধুকে আমরা না মানি, প্রকৃত সাধুকে যদি কাছে না যাই প্রকৃত ফল হবে না। অর্থাৎ শ্রীকৃষ্ণ আমাদের না গ্রাহ্য বিন্দু সেবন মুখে জ্যোতি, শ্রীকৃষ্ণ আমাদের না গ্রাহ্য বিন্দু, আমাদের প্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা এই জগতের এই আসক্তিতে যাবে না। আমি চোখটা বন্ধ করে দিলাম, সব দেখতে পাবো, কি দেখছি, সব দেখতে যাতে লোক জোক হ্যান শূন্য, কি দেখলো, কিছু দেখতে পাবেন, নিজে দেখে প্রণাম করুন, আর কান দিয়ে কানটা বন্ধ করে দিলেন, শুনবেন নাক দিয়ে, এই সমস্ত এগুলো চলে গেলে আমার কিছু থাকবে, অথচ কৃষ্ণ আমাদের ভাবিত গায়িত্রী সেবন মুখে জীবাদু স্বয়ং সেবন মুখ হও, কে বলছেন আমাদের, কে আমাদেরকে উদ্ধার করবেন, কে করবেন, আমি তো বলতে পারছি না, বলুন, হ্যাঁ রূপ, রূপ গোস্বামী, হ্যাঁ রূপ গোস্বামী, রূপ গোস্বামী তিনি বলেন যে কোনো ভয় নাই, তিনি নরোত্তম ঠাকুর সম্বন্ধে এটা জানবেন, যাই হোক এখন মহারাজ ভরতের দেহান্তর প্রাপ্তি ঘটিলেও তাহার পূর্বজন্মের স্মৃতি বিনষ্ট হয় নাই, এই জন্য তিনি মৃগজনী জন্ম পূর্বজন্মের কৃত ভগবত আরাধনার অনুষ্ঠান স্মরণ করিয়া খুবই অনুতপ্ত হইলেন, হরিণদেহ হইতে মুক্ত হইয়া রাজর্ষী ভরত, এখন কি হল রাজর্ষী ভরত রাজা ভরত জন্মগত না না জন্ম জন্মাগ্রহতা জন্মাগ্রহতা করিলেন, জন্মাগ্রহতা জন্মগ্রহণ করার ইচ্ছা করিলেন, জন্ম হল, জন্ম হয়ে গেল, একদিন একটি তস্কর রাজ, জন্ম হলো কীরকম, সে জন্ম হলো এখন জন্ম হলেই তিনি এখন ব্রাহ্মণ কুলে এসে গেলেন, তিনি মরে গেলেন, মরে গিয়ে তারপর কী হলেন ব্রাহ্মণ কুলে, শ্রেষ্ঠ ব্রাহ্মণ কুলে, শ্রেষ্ঠ ব্রাহ্মণ কুলে এসে গেলেন, তার সমান কেউ নাই, জরাভরত হয়ে গেলেন, জরাভরত রূপে আছেন, কিন্তু তিনি কোনো বিষয়তে আবিষ্ট হচ্ছেন না, জরাভরত হয়ে যাচ্ছেন, বিষয়তে আবিষ্ট হচ্ছেন না, এখন তুই ওখানে বসে আছেন, ছাগল আসে আর অন্য সব যে সমস্ত অন্যান্য সব যদি ছাগল ভেড়া ইত্যাদি সব সেগুলি ঘুরতে আসে, তাদেরকে উনি দেখছেনই না, চুপচাপ চুপচাপ কাউকে উনি দেখছেন না, হঠাৎ কোনো খাবার আসলো তো হয়ে গেল, ফেরেই হোক তার, এখন সেখানে কী হয়েছে, সেই স্থানেতে নিকটে ভদ্রকালী বলে, ভদ্রকালী ভয়ঙ্কর, ভদ্রকালী থাকতো সেখানে, ভদ্রকালী পূজা, একদিন একটা তস্কর রাজ পুত্র কামনায় ভদ্রকালীর নিকট নরবলি দিবার জন্য দস্যু রাজার অনুচরগণ ব্রাহ্মণ তনয় জরভরতকে দেখিতে পাইয়া তাহাকেই ধরিয়া লইয়া যায়। দেখুন একদিন একদিন তিনি হয়েছেন সাক্ষাৎ শ্রেষ্ঠ ব্রাহ্মণ সর্বোত্তম, তাকে নিয়ে গেলেন কোথায়, একটা ছেলে ছিল বাচ্চা ছেলে, সেটা পালিয়ে যায়, তখন ওরা ঘুরতে লাগলো, ঘুরতে ঘুরতে ওকে দেখলো যে খাড়া আছে, তাকে ধরে নিয়ে আস, ধরে নিয়ে এসে দেবীর জন্য দস্যু রাজার অনুচরগণ ব্রাহ্মণ তনয় জরভরতকে দেখিতে পাইয়া তাহাকে ধরিয়া লইয়া যায়। ধরে গেলে কি হলো এখন তাকে বলে দিবে, হ্যাঁ চোরগণ তাহাদের কম্পিত বিধান অনুসারে ভরতকে অর্থাৎ এখন সে ভরত না জড়ভরতকে স্নান করাইয়া স্নান করার বিধি বিহিত দেবীর পূজা সমাপন করিয়া দেবীর নিকট বলি দিবার জন্য ভীষণ তীক্ষ্ণ ধার খড়গণ দেবী কৌনি কিচ্ছু বলছেন না, স্নান করতে গেছেন নিয়ে বেঁধে দিচ্ছেন তাও কিছু বলছেন না। জড়ভরতের ব্রহ্ম তেজদ্বারা কিরকম তেজ তেজ কিছু বলতে যায় না, ব্রহ্ম তেজদ্বারা কি হলো সকলের সঙ্গে সাধারণ ব্যক্তির বিশেষ ভক্ত ব্যবহার সাবধান। সপ্তম সন্তপ্ত হইয়া দেবী অত্যন্ত ক্রুদ্ধ হইলেন, তাহার মুখমণ্ডল ভয়ঙ্কর মূর্তি ধারণ করল। কেন যিনি ব্রাহ্মণ শ্রেষ্ঠ সব সকলের তাকে এভাবে করতে গেছেন অট্টহাস্য করতে করতে প্রতিমা হইতে নির্গত হইয়া খড়গের দ্বারা পাপিশ্বর দস্যুগণকে সমস্ত ছেদন করে ফেলল একেবারে। দিহাদিতে অভিমান রহিত সর্বভূতে প্রীতিযুক্ত শরণাগত ভক্তকে ভগবান সর্বদাই রক্ষা করেন, যেখানে সেখানে যাবেন না, যেখানে সেখানে থাকবেন না, অসুবিধা হবে। এই দেখুন, আচ্ছা এখন ইনি ব্রাহ্মণ, ইনি সাধারণ ব্রাহ্মণ নয়, সকলকে উদ্ধার করতে পারবেন এরকম ব্রাহ্মণ। তিনি কিছু মনে করলেন, তিনি কিছুই বললেন না, তাকে কেটে দিয়ে নিয়ে যাবে বলিয়ে তাও বললেন না, তাকে যে মুক্ত করে দেওয়া সেটাও তার কাছ থেকে বললেন যে আপনি তো আমাকে মুক্ত, কিচ্ছু বললেন। কত তফাৎ সিন্ধু ও সৌবীর দেশের রাজা রঘুগণ, রঘুগণ শিবিকা আরোহণে কপিল আশ্রম অভিমুখে যাইতেছিলেন, আপনারা জানেন সেটা লেখা আছে। সে একজন বিশিষ্ট ধার্মিক লোক, কিন্তু তিনি যাচ্ছেন তার সঙ্গে সঙ্গে অনেক লোক যাচ্ছে, তো তার মধ্যে আবার ওই জড়ভরত আসে, জানেন সিন্ধু ও সৌবীর দেশের রাজা রঘুগণ শিবিরে আরোহণ কপিল আশ্রমে অভিমুখে যাইতেছে। প্রধান শিবিকা বাহক ইক্ষুমতী নদীর তটে আসিয়া শিবিকা বহনের আরো একজন বাহককে প্রয়োজন অনুভব করিয়া বাহক অনুসন্ধান করিতে গিয়া দৈব যোগে জড়ভরতকে দেখতে পাইল, জড়ভরত দেখতে পাইল। জড়ভরতকে জোরপূর্বক শিবিকা বহন কার্যে নিযুক্ত করিল। জড়ভরতের শিবিকা বহনে অভ্যাস না থাকায়, বহনকালে কোনো প্রাণী হিংসা না হয়, বহনকালে কোনো প্রাণী হিংসা না হয়, একটা কোনো প্রাণী হিংসা সেটা কতখানি খারাপ, প্রাণী হিংসা না হয় তদ বিষয়ে সাবধান, সাবধান এই সাবধানের সহিত পদক্ষেপ করিতেছিল। সাবধান কই একটা সাধারণ প্রাণী যদি না বলে, এতে রাজা ক্রোধাবিষ্ট হইয়া বলিলেন, রাজা কিন্তু ক্রুদ্ধ হয়ে গেলেন, রাজা কিন্তু সাধু সাধারণ বলিলেন, তিনি বুঝতে পারলেন না ইনি কে, শ্রেষ্ঠ ব্রাহ্মণ মুমুক্ত এসে বুঝতে পারলেন, দেখলেন বাইরে থেকে এসব ধাক্কা মারে দিচ্ছে, তুই এ কি করিতেছিস, তুই এ কি করিতেছিস, তোর কি কোনো বোধ নাই? আগে বলছি বড়, আমি তোর প্রভু, আমি তোর প্রভু, তুই আমার আজ্ঞা লঙ্ঘন করে দিছিস, তোকে শাস্তি না দিলে তোর বোধোদয় হইবে না। এটা বিরাট ব্যাপার, সে ভাগবতে রয়েছে, ভাগবত ভাগবত সম্বন্ধে এটা একটা এটা বললে এখানে পড়া যাবে না, এটা তো একটা গ্রন্থের থেকে লিখেছে। রাজা রাজা লহুগণের সহিত কথোপকথন কথোপকথন মাধারের জন্য এটা এখানে বলেছেন যে এটা হচ্ছে যে ভরত জড়ভরত, এটা জড়ভরত, জড়ভরত উনি যে অমূল্য জ্ঞান উপদেশ করিয়াছে, আমি যে নাকি নিজেকে পড়তে পারি না, তাহা শ্রীমৎ ভাগবত ভাগবত গ্রন্থে, ভাগবত গ্রন্থে ভাগবত গ্রন্থে একাদশ অধ্যায় হইতে চতুর্দশ অধ্যায় পর্যন্ত বিস্তৃত হয়ে এটা হচ্ছে ভাগবতে, এটা এটাই সাধারণভাবে বলছেন একটা ঘটনা লেখার মধ্যে, কিন্তু এটা ভাগবত পড়ে দেখবেন বিস্তৃত হবে লিখেছে ভাগবতে। এখানে এটা বলছেন ব্রাহ্মণ তো নয় জড়ভরত, লহুগণ রাজা কর্তৃক তিরস্কৃত হইয়াও তাহার প্রতি কৃপা পরবশ হইয়া তাদের কৃপা হয়, কারণ তার ভিতরের লোকটা ভালো ভালো শুদ্ধ ভক্ত, কিন্তু বুঝতে না পেরে এরকম বলছে। তিনি তাকে আবার কৃপা করবেন, আর আমি দেহ হইতে ভিন্ন, আমি দেহ হইতে ভিন্ন, আমি বাহক নহি, আমি দেহ হইতে ভিন্ন, এরকম তার স্বরূপ, জগতের স্বরূপ না, ভিন্ন, আমি বাহক নহি। সুতরাং বহনজনিত আমার শ্রান্তি ক্লান্তি, আমার শ্রান্তি ক্লান্তি কোথায়? আমার শান্তি আমি তো সেখানে নাই, শান্তি ক্লান্তি কোথায়? গম্যস্থান সম্বন্ধে আমার আত্মার উদ্দেশ্য না থাকায় আমার তজ্জনিত ক্লেশ নাই। কেমন বুঝি আমার ক্লেশ হচ্ছে? ক্লেশ নাই, আমার দেহটা স্থূল হইতে পারে কিন্তু আমি স্থূল নহি। আমার দেহটা স্থূল হইতে পারে, আমি স্থূল নেই, অপ্রাকৃত স্থূল কৃষক, যিনি অপ্রাকৃত ভূমিকায় রয়েছেন, মন পীড়া ব্যাধি ক্ষুধা তৃষ্ণা ভয় কিন্তু নিরপেক্ষ হয়ে থাকতেন, কিছু বলতেন না, ভয় কলহ বিষয় ভোগ বাসনা জরা নিদ্রা ক্রোধ শোক মোহ এই সকল দেহাভিমান হইতে জাত, দেহাভিমান হইতে জাত। আমার দেহাভিমান না থাকায় সেই সব কিছুই নাই, বিশ্বাস হবে? এরকম লোক আছে আমাদের নরোত্তম ঠাকুরের উদাহরণ দেখতে পাবে। আমি কেবল জীবন মৃত নহি, কেবল জীবন মৃত পরিণামশীল বস্তু মাত্রই, আদি অন্ত যুক্ত, আদি অন্ত যুক্ত, প্রভু ভৃত্য সম্বন্ধ নিত্য নহে, প্রভু ভৃত্য সম্বন্ধ নিত্য রহে, সম্বন্ধ নিত্য নহে, ধৃত্য হইতে পারে, প্রভু ভৃত্য সম্বন্ধ নিত্য নহে, কাল বসে রাজা নষ্ট হইলে ধৃত্য রাজার পাদ পদর লাভে লাভ করিতে পারে, রাজা তার ভৃত্য হইতে পারে। আমি রাজা বা আমি ভৃত্য এইরূপ ভোগ বুদ্ধি ব্যবহারে ব্যবহার জড়িত, রাজাই বাকে ভৃত্যই বাকে, আমি যদি উন্মত্ত সংসারী হই, আমার প্রতি দণ্ডবিধান নিষ্ফল, এই দণ্ডবিধান করতে চাচ্ছেন বিষফল, প্রমত্তকে দণ্ড প্রদান করিলে প্রমত্ততা আরও বৃদ্ধি পায়, আমি যদি ব্রহ্মাত্মা অনিষ্ঠ হইয়া থাকি, সেক্ষেত্রে আপনার দণ্ড, আপনার দণ্ড বিধান নিষ্ফল, আপনার দণ্ডবিধান নিষ্ফল। দ্বিজবর জড়ভরতের হৃদয়ে গ্রন্থিচ্ছা উপদেশ শ্রবণ করিয়া রঘুগণ রাজা রাজাধিমান বিদৃত হইল। তিনি শিবিকা হইতে নামিয়া পাপপদ্মে নিপতিত হইলেন এবং ক্ষমা প্রার্থনা হইলেন। যেটা যে মহারাজ তিনি সর্বোত্তম, তিনি সব কিছু করতে পারেন। তার যেটা অসুবিধা আছে সঙ্গে সঙ্গে তিনি ওইটা বুঝে দিলেন যে আমি সম্পূর্ণ ভুল করেছি। কিন্তু উনি আগের থেকেই তো ভক্তি আছে তার, সেটা শুনেই তার সময় হৃদয়টা বিগড়িত হয়ে গেল।